শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশে এবং ভারতে এখন বুধবার রাত, আর এখানে ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে দুর্নীতি মামলা প্রসঙ্গে বেগম খালেদা জিয়ার মন্তব্য।
আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, আমি মাথা নত করব না।
আরও রয়েছে ভারতের রাজনীতি সম্পর্কে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন জাতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী রাজনীতিতে ছাতার ভূমিকা নিক তৃণমূল।
আরও রয়েছে নিয়মিত পরিবেশনায় হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, বাংলাদেশের সর্বসাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। কংগ্রেস তার প্রস্তাবিত অভিবাসন সংস্কার পরিকল্পনা না মানলে সরকারি কাজকর্ম স্থবির করবার শাটডাউন পরিস্থিতির সম্ভাবনা তিনি স্বাগত জানাবেন বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এটাই হবে দেশের জন্য উপযুক্ত পদক্ষেপ। গতকাল আইন বলবৎ বাহিনীর এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন তিনি। ট্রান্স বারবার অভিবাসী লোকজনের দ্বারা সংঘটিত অপরাধ তৎপরতা সমূহের উল্লেখ করেছেন বিশেষভাবে এবং অভিবাসন ব্যবস্থা সংস্কারের ওপর জোর দিয়েছেন। সেই একই সঙ্গে বলেছেন, এর মধ্যে সীমান্ত সুরক্ষার বিষয়টির দিকেও নজর দিতে হবে, পরিবার বিস্তৃত অভিবাসন খতম করতে হবে, ডাইভার্সিটি অভিবাসন ভিসা কর্মসূচি বন্ধ করতে হবে, সে জায়গায় যুক্তিসম্মত পদ্ধতি চালু করতে হবে। আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাতে বর্তমানের স্বল্পমেয়াদী ব্যয় বরাদ্দ বিলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। এর আগে জানুয়ারির মাঝামাঝিতে তিন দিনের একটা শাটডাউন ইতিমধ্যেই হয়ে গিয়েছে বিতর্কিত অভিবাসন ইস্যু কেন্দ্র করেই। তারপর এখন প্রেসিডেন্টের এই মন্তব্যে ডেমোক্র্যাট দলীয় অনেকেই প্রেসিডেন্টের এহেন মন্তব্যের বিরূপ সমালোচনা করছেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আজ বুধবার বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তার তরফের সবচেয়ে কঠোর ও আগ্রাসী অর্থনৈতিক বিধিনিষেধ আরোপের কথা ঘোষণা করবে অচিরেই। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকের পর পেন্স বলেন, উত্তর কোরিয়া তার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিহার না করা অবধি উত্তর কোরিয়ার ওপর চাপ প্রয়োগ যুক্তরাষ্ট্র অব্যাহত রাখবে। তবে ওই বিধিনিষেধ কোন কোন ক্ষেত্রে এবং কখন আরোপিত হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু খুঁটিনাটি কোনো বিবরণ এর কিছুই তিনি জানাননি। পেন্স এবং আবে দুজনই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে তাদের বৈঠকে এবং যৌথ বিবৃতিতেও উত্তর কোরিয়ার হুমকির মুখে জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার সামরিক জোটবদ্ধতার শক্তিবৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন। ভাইস প্রেসিডেন্ট পেন্স উত্তর পূর্ব এশিয়ার বেশ কয়েক স্থানে যাত্রাবিরতি সফরে, পিয়ংচ্যাংয়ের শীতকালীন অলিম্পিকের সময়ও সেখানে যাবেন এবং অলিম্পিকে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন তিনি। ভাইস প্রেসিডেন্ট পেন্স, পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সহ যুক্তরাষ্ট্র কর্মকর্তাদের কেউই অলিম্পিকের সময় ভাইস প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরীয় সরকারের কোনো কর্তা ব্যক্তির কোনো বৈঠকের সম্ভাবনার কথা নাকচ করেননি। উত্তর কোরীয় নেতা কিম জং উনের বোন এ সপ্তাহে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন পিয়ংচ্যাংয়ের শীতকালীন অলিম্পিক উপলক্ষে। দক্ষিণ কোরিয়ার একীকরণ দফতরের মন্ত্রণালয় থেকে বলা হয়, কিম জং উনের ওই বোনের নাম কিম ইয়ো জং এবং ইনি উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পদস্থ এক সদস্য। শুক্রবার যে প্রতিনিধি দলটি উত্তর কোরিয়া থেকে ওই অলিম্পিকে যাচ্ছে তিনি সেই তার সদস্য হয়েই ওখানে যাচ্ছেন। প্রতিনিধি দলের প্রধান হয়ে দক্ষিণ কোরিয়ার ওই অলিম্পিকে যাচ্ছে উত্তর কোরীয় প্রশাসনের আলংকারিক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং ন্যাম। কিম ইয়ো জংয়ের বয়স 30-এর কোঠায় বলে উল্লেখ করা হচ্ছে খবরাখবরে। এই গেল অক্টোবরেই তাঁর ভাই পার্টির সিদ্ধান্ত নির্ধারণী সংস্থা পলিট ব্যুরোর বিকল্প সদস্যরূপে তাঁকে পদোন্নতি দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি দুর্নীতি মামলার রায়কে ঘিরে বাংলাদেশের রাজনীতি আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। এক সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়া বলেছেন, তিনি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছেন। ওদিকে রাজধানী ঢাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী তাঁর রিপোর্টে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মামলার রায় নিয়ে মোটেই চিন্তিত নন, এক সংবাদ সম্মেলনে একথাই বললেন।
আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি, আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, আমি মাথা নত করব না। জনগণের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না।
খালেদা কর্মীদেরকে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনের পরামর্শ দেন। রাজধানী ঢাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, আদালত এলাকার র‍্যাব নিয়ন্ত্রণে নিয়েছে, গণগ্রেপ্তার চলছে, তল্লাশি ছাড়া গণপরিবহন ঢাকায় প্রবেশ করতে পারছে না, বিজিবি রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, খালেদা রায়ের সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই, রায় নিয়ে বিএনপি অপরাজনীতি করছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন আগামী 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী রাজনীতিতে মূল কাণ্ডারীর ভূমিকা নিক তৃণমূল কংগ্রেস, আর তার দলের সঙ্গে জোটবদ্ধ হোক বিভিন্ন আঞ্চলিক দল। জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায় তাঁর রিপোর্টে।
উত্তরবঙ্গে তৃণমূল ছাত্রযুবর কর্মশালায় শিলিগুড়ি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন দলের 8 জেলার প্রতিনিধিরা। মঞ্চ থেকেই নতুন প্রজন্মের সামনে বেঁধে দিলেন টার্গেট, দুর্গরায় পঞ্চায়েত, তার প্রস্তুতি তো আছেই। ভবিষ্যৎ প্রজন্মকে চাঙ্গা করতে তৃণমূল সুপ্রিমো বুঝিয়ে দেন তার আসল লক্ষ্য 2019 সাল। লক্ষ্য যেমন স্থির, তেমনই নির্দিষ্ট প্রধান প্রতিপক্ষ। আগামী বছর দেশ থেকে গেরুয়া হটানোই যে তার টার্গেট, ভাষণে তা ফের স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সঙ্গে বুঝিয়ে দিয়েছে বিজেপি হটাও অভিযানের ব্যাটন তৃণমূলের হাতেই রাখতে চান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন জাতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী রাজনীতিতে ছাতার ভূমিকা নিক তৃণমূল, আর তার ছাতার তলায় একজোট হোক বিভিন্ন আঞ্চলিক দল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতে কংগ্রেসের অভিযোগ, ফ্রান্সের কাছ থেকে 36টি রাফাল যুদ্ধ বিমান ক্রয়ের খুঁটিনাটি সংসদের কাছে গোপন করেছে মোদী সরকার। জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত তার রিপোর্টে।
ঠিক কি দামে কেনা হয়েছে রাফেল যুদ্ধ বিমান, তার যন্ত্রাংশ এবং অস্ত্র সামগ্রী, ভারতীয় সংসদে সব তথ্য জানানোর প্রতিশ্রুতি দিয়েও পরে পিছিয়ে গিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। তিনি দাবি করছেন তথ্য দিলে সেটা ভারত আর ফ্রান্সের চুক্তির গোপনীয়তা শর্ত লঙ্ঘন করা হবে। এখানেই সরকারকে চেপে ধরেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সরকারের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ তুলে তিনি বললেন, অতীতে তার বাবা রাজীব গান্ধীকে বোফোর্স কামান কেনাকাটায় দুর্নীতির অভিযোগে জড়িয়ে দেওয়া হয়েছিল, অভিযোগ প্রমাণ না হলেও নির্বাচনে রাজীব হেরে যান। মোদী সরকারের আমলে কোনো দুর্নীতি না থাকার যে অহংকার এতদিন ছিল বিজেপির, তাকেই এবার চ্যালেঞ্জ জানাচ্ছেন বিরোধীরা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
গতকাল মঙ্গলবার পাকিস্তানের পাখতুনখোয়া প্রদেশে বিক্ষুব্ধ প্রতিবাদী দল চড়াও হয় একটি জঙ্গি গ্রুপের দপ্তরে। ওই জঙ্গি দলটি দক্ষিণ ওয়াজিরিস্তানের এক ইউনিভার্সিটি শিক্ষার্থীকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। উত্তর পশ্চিমাঞ্চলীয় খায়বার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খাঁ অঞ্চলের শেখ ইউসুফ পল্লীর কম হলেও দুটি ভবনে বিক্ষুব্ধ প্রতিবাদী জনতা ওই চড়াও অভিযান চালায়। ওই দুটি ভবনে তালেবান জঙ্গিরা দখল করে রেখেছিল বলে প্রকাশ। ভবন দুটোয় আগুন লাগানো ছাড়াও প্রতিবাদীরা বেশ কয়েকটি যানবাহনও জ্বালিয়ে দেয়। এসবই ওই জঙ্গিদেরই বলে ধারণা করা হচ্ছে। ভবনের বাসিন্দা জঙ্গিরা কোনো মতে ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। SpaceX গতকাল মঙ্গলবার এ যাবৎকালের ব্যবহৃত সবচেয়ে শক্তিশালী রকেট উৎক্ষেপণ করেছে। অসরকারি কোনো কোম্পানির এহেন উদ্যোগ মহাকাশ অভিযানের ক্ষেত্রে এক মাইল ফলক মাত্রা যোগ করল, আর এক গ্রহে মানুষের অভিযাত্রার পথ আরও সুগম হল, বিস্তৃত হল বিস্তর। SpaceX কোম্পানির কর্ণধার CEO এলন মাস্ক এই রকেট ফ্যালকন হেভির মহাকাশ অভিযাত্রাকে পরাবাস্তব অভিহিত করে জানান, বহু বছর যাবৎ এর পরিকল্পনা নিয়ে কাজ করেছি আমরা। এ রকেট উৎক্ষেপণ করা হয় ফ্লোরিডার সেই মহাকাশ কেনেডি কেন্দ্র থেকেই। সেই ওখান থেকেই উৎক্ষেপণ করা হয়েছিল 1969 সালে ন্যাসার Apollo 11 মহাকাশ যান মানুষ গিয়েছিল চাঁদে। মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর উদ্যোগ নিয়েই ফ্যালকন হেভির এই মহাকাশ অভিযাত্রা, জানিয়েছেন SpaceX কোম্পানির কর্ণধার CEO এলন মাস্ক। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টজে।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বাংলাদেশের সর্বসাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। যেমনটি আমরা একটু আগেই শুনলাম যে আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের সর্বসাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি। শ্রোতারা, এই সম্পর্কে সরাসরি আপনারা প্রশ্ন করতে চাইলে অনুষ্ঠান চলাকালে এই নম্বরে ফোন করুন, 2026193062। আশা করি শ্রোতারা বুঝতে পারছেন যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ অনেকদিন পরে আবারও আলোচনা, পর্যালোচনা ও বিশ্লেষণের কারণ হচ্ছে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের। বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে চাপা দ্বন্দ্ব আবারও নতুন কোনো সংঘাতের জন্ম দেয় কি না, সেটা সাধারণ মানুষের মনে উদ্বেগ ও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ শান্তি ও সমৃদ্ধির পক্ষে, তারা রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের পক্ষে, অর্থনৈতিক উন্নয়নের পক্ষে। তবে একথাও সত্যি যে বাংলাদেশে গত প্রায় অর্ধ শতকের ইতিহাসে গণতন্ত্র ব্যাহত হয়েছে, কখনো রাজনৈতিক দলগুলোর উচ্চ আকাঙ্ক্ষা এবং স্বেচ্ছাচারের কারণে, কখনো হত্যা, কু এবং সামরিক শাসনের কারণে। সেজন্যই ঘরপোড়া গরু, যাকে বলে সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। আজ আপনাদের জিজ্ঞাসা আর আমাদের জবাবের এই অনুষ্ঠানে আমাদের প্যানেল সদস্যরা হচ্ছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের ডিস্টিংগুইশ প্রফেসর ডক্টর আলী রিয়াজ। অধ্যাপক আলী রিয়াজ, আপনাকে স্বাগতম। এবং রয়েছেন জর্জিয়া রাজ্য থেকে আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের সিকিউরিটি স্টাডিজ ডিপার্টমেন্টের অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ডক্টর সঈদ ইফতিকার আহমেদ। আপনাকেও স্বাগতম ডক্টর আহমেদ।
ধন্যবাদ।
এবার আমরা সরাসরি শ্রোতাদের প্রশ্ন নিচ্ছি। শ্রোতাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ সরাসরি সংক্ষেপে প্রশ্ন করবার, আর প্যানেল সদস্যদের প্রতিও বিনীত অনুরোধ উত্তর সংক্ষিপ্ত রাখার। প্রথম প্রশ্নটি করেছেন ঢাকা থেকে আজমির হোসেন কনক।
হ্যালো, আমি আজমির হোসেন কনক বলছি ঢাকা বাংলাদেশ থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার বিষয়। আসলে এই নিয়ে আমরা সবাই মোটামুটি টুকটাক অনেক কিছুই ভাবছি, আর যতটা বুঝতে পারছি যে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত এবং কম বেশি সব জায়গায় এখন হট টপিক আগামী 8ই ফেব্রুয়ারি রায়। এবং দু একটি পত্রিকা থেকে এরকম ইঙ্গিত পেয়েছি যে প্রধান যে দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুই দলের কি এই রায়কে ঘিরে ব্যাপক প্রস্তুতি আছে। এখন বিএনপির যে যারা সমর্থক তাদের কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টির একটা প্ল্যান থাকতে পারে বা অনেকে আশঙ্কা করছে যে এরকম একটা কিছু হতে পারে। আবার ক্ষমতাসীন যে দল আওয়ামী লীগ, তাদের পক্ষ থেকে এটা আবার প্রতিরোধ করার প্রস্তুতি আছে। এখন বিষয় হচ্ছে এক দলের বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা, আবার আরেকটি দলের বিপরীত দলের সেটি প্রতিরোধের প্রস্তুতি। তার মানে কি? তার মানে হচ্ছে যে সংঘাত হবে। তা এখন এই পরিস্থিতিতে আবার অনেকে এটাও ধারণা করছে যে নাশকতা এড়ানোর জন্য হয়তো ঢাকাও যোগাযোগ বিচ্ছিন্ন হবে সারা দেশ থেকে। প্রশ্ন হচ্ছে যে যদি এই দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে রায় হয় বা তার যদি শাস্তি হয়, তাহলে পরিস্থিতি কি হবে বলে আপনারা ধারণা করছেন, এবং এই রায়ের কেমন প্রভাব আগামী নির্বাচনের উপর পড়বে? ধন্যবাদ।
ধন্যবাদ আজমির হাসান কনক। আপনাকে প্রথমেই আমি যাচ্ছি অধ্যাপক আলী রিয়াজের কাছে।
কনক কতগুলো অনুমানের উপর কথাবার্তা বলেছেন, ফলে যেমন ধরুন বিএনপি নাশকতা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন আশঙ্কা করাই যেতে পারে, বিভিন্ন কারণেই করা যেতে পারে, কিন্তু আশঙ্কার ভিত্তিতে শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটাই ভীতি তৈরি করছে কিনা। গত কয়েকদিনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং যারা বাংলাদেশে আছেন, ঢাকায় আছেন বিশেষ করে, তারা আমার চেয়ে ভালো বুঝতে পারবেন, এবং বিশেষ করে সংবাদপত্র এবং বিভিন্ন গণমাধ্যমে যেসব দেখা যাচ্ছে সেগুলিতে দেখা যাচ্ছে যে আসলে ব্যাপক রকম ধরপাকড় হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমনকি বিজিবিকেও নামানো হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ডসকে, বাংলাদেশকে, এবং সব কিছু মিলে যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে সেই পরিস্থিতিটাই তো উদ্বেগের তৈরি করছে। এখন বিএনপির পক্ষ থেকে যদি এরকম কর্মসূচি দেওয়া হয়ে থাকে, যতদূর দেখা গেছে যে ওই রকম কর্মসূচির পরিকল্পনা তাদের থাকলেও সেটা প্রকাশ্যে তারা ঘোষণা করেননি। সরকার নিঃসন্দেহে এটা সরকারের দায়িত্ব যে যে কোনো পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সেদিক থেকে সরকার অবশ্যই প্রোঅ্যাক্টিভ হবেন, কিন্তু তার সঙ্গে সরকারি দলের কর্মীরা যুক্ত হবেন বলে সংবাদে প্রকাশিত হচ্ছে সেটার মর্ম আমার কাছে খুব স্পষ্ট নয়। দায়িত্ব তো রাষ্ট্রের, সরকারের। দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে যে মেসব কনক উল্লেখ করেছেন এবং অতীতেও আমরা দেখেছি যে বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচি হলে ঢাকার বাইরে থেকে আসার সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়। ঢাকায় এবং সারা দেশে আসলে মানে আর্থিক পরীক্ষাও আছে, তাই তো, একটা পাবলিক এক্সামিনেশন আছে, তো ফলে সবকিছু মিলে আসলে এই পরিস্থিতিটা যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে দুই পক্ষ থেকে, এবং বিশেষ করে যেরকম ভীতি তৈরি করা হয়েছে এটা প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। ফলে এখন দীর্ঘমেয়াদে তার কি প্রভাব পড়বে, দীর্ঘমেয়াদে প্রভাব পড়বে তার একটা একটা উপাদান হচ্ছে যে বিএনপির প্রধান সাবেক প্রধানমন্ত্রী দণ্ডিত হচ্ছেন কি হচ্ছেন না। যদি দণ্ডিত হন তাহলে তার নির্বাচন অংশগ্রহণের প্রশ্নটা থেকে যাচ্ছে যে তিনি ভবিষ্যতে কোনো নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন কিনা, এবং তার বিভিন্ন রকম ব্যাখ্যা আছে। এটার নির্ধারণের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে আসলে সংবিধানের 66 অনুচ্ছেদ যেটা আছে, তাই তো, কিন্তু আবার ভিন্ন ভিন্ন উদাহরণও আছে। দুটো উদাহরণ তো আমরা জানি, এর মধ্যে একটা উদাহরণ হচ্ছে মহিউদ্দিন খান আলমগীরের ক্ষেত্রে, আরেকটি হচ্ছে মোফাজ্জল হোসেন মায়ের ক্ষেত্রে। ফলে এগুলি অনেক বিষয় নির্ভর করছে সেগুলির উপরও। তো সব মিলে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই রাজনৈতিক পরিস্থিতির কোনো রকম প্রয়োজন ছিল না এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
হ্যাঁ, ধন্যবাদ আপনাকে ডক্টর সাইদ ইফতিকার আহমেদ। আপনি কি মনে করেন?
ডক্টর আলী দাস খুব চমৎকারভাবে আলোচনা করেছেন এবং উনি পুরো বিষয়টাই মোটামুটি তুলে এনেছেন। এখানে আমার খুব একটা বক্তব্য দেওয়ার কিছু নেই, এবং ডক্টর আলী রিয়াজের ভাষায় আমি বলতে চাই যে যেটা হচ্ছে যে আজকে যখন আগামীকাল একটি রায় হবে, এবং এখন পর্যন্ত আমরা কিন্তু দেখিনি যে বিএনপি কোনো হরতাল, অবরোধ বা কোনো কর্মসূচি দিয়েছে যেটার ভিত্তি করে সরকার বা কেউ কোনো নাশকতার আশঙ্কা করতে পারেন। খালেদা জিয়া একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি বলেছিলেন যে শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক আন্দোলনে নির্দেশনা দিয়েছেন, সেটি হয়তো ভবিষ্যতে হবে এবং হয়তো রায়ের প্রেক্ষাপটে বিএনপি সে ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু যে জিনিসটি আমাকে অবাক করছে সেটা হচ্ছে সংবাদে যেটা দেখছি যে যেরকমভাবে তল্লাশি এবং বিজেপি আস্থায় নামছে, অর্থাৎ একটি ভয়ের যে সংস্কৃতি, সে ভয়ের সংস্কৃতিটি তৈরি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, মানুষের একটা আতঙ্কের একটা অবস্থা তৈরি করা হয়েছে। একটি রায়, একটি রাজনৈতিক নেতা বা নেত্রীর বিরুদ্ধে একটি রায় হতেই পারে, একটি মামলা চলতেই পারে, সেটা যে কোনো দলেরই, কিন্তু সরকারের যে এই ধরনের যে তৎপরতা, অর্থাৎ একটি ভয়ের সংস্কৃতি তৈরি করা, এবং এই ভয়ের সংস্কৃতির যে একটা এফেক্ট, যেটি প্রশ্নকর্তা বলেছেন, এর কি প্রভাব পড়তে পারে, তার প্রভাবটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেটা হতে পারে রায় যেদিকেই হোক, যে আগামী নির্বাচনে সরকারের পক্ষ থেকে একটি বার্তা দেয়া যে আমরা এই পথে আমরা আগাবো এবং এই মেকানিজমের মধ্যে থেকে আরেকটি রাজনৈতিক দল নির্বাচন করবে কি করবে না। সুতরাং যে জিনিসটা হচ্ছে যে বিএনপি বা একটা দলকে একটি কোণঠাস অবস্থানে ঠেলে দেওয়ার একটা প্রক্রিয়া, এবং এইভাবে সরকার এগোবে, এ ধরনের একটি বার্তা বিরোধী দলকে দিয়ে দেওয়া, যেটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে আমার কাছে মনে হয়, এবং সেটি আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুব ভালো বার্তা বয়ে আনবে না।
সরকারের যে প্রস্তুতি কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান, সেটা প্রফেসর আলী রিয়াজ ঠিকই বলেছেন যে জনগণের যে জানমাল রক্ষা করার দায়িত্ব সরকারের, এটা একটা ব্যাপার। এখানে আরেকটি বিষয় উঠে আসে যে কারণে আমার মনে হয় যে কনক আশঙ্কা প্রকাশ করেছেন। অনেকেই মনে করেন যে 2014 সালে যে অভিযোগ করা হয় যে বিএনপি এবং জামাত এরা যে এক ধরনের বলা যেতে পারে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন, বহু লোক হতাহত হয়েছিল, নিহত হয়েছিল,
সেটা কি কারণ হতে পারে যে আইন শৃঙ্খলা বাহিনীকে, কারণ বেগম জিয়া হচ্ছেন গিয়ে দলের প্রধান, তার বিরুদ্ধে যদি রায় হয় সেটাকে তো বিএনপি খুব সহজভাবে মেনে নেবে, এটা তো মনে করবার কোনো কারণ নেই।
প্রশ্নটা কি আমাকে করেছেন?
হ্যাঁ, ডক্টর সাইদ ইফতিকার আহমেদ।
হ্যাঁ, আপনি একটা, আমি একটা কথা কথাটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে একটা কিছু ধরে নিয়ে এই যখন যদি কোনো কর্মসূচি থাকে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কি হয়, একটি যখন একটি কর্মসূচি থাকে, একটি সংঘাত সৃষ্টি থাকে, সেখানে কিন্তু একটি আইন শৃঙ্খলা বাহিনী নামানো সেখানে একটা মেক সেন্স করে, কিন্তু একটা অনুমান নির্ভর। আমার কাছে এটা মনে হয়েছে যে এখানে একটি অনুমান নির্ভর, বা ডক্টর রিয়াজ যেটা বলেছেন, অনুমান তারিত হয়ে সরকার একটা সিদ্ধান্ত নিচ্ছে না, এবং এর ফলে যে মূল লক্ষ্যটা যতটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি যতটুকু বাংলাদেশের রাজনীতি আমি আমার আমি বুঝি, সেটা হচ্ছে এর চেয়েও বড় কথা হচ্ছে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা এই সরকারের থেকে। আজকে যদি কোনো ধরনের ঘটনা আজকে আমরা দেখতাম, তার প্রেক্ষাপটে কোনো যদি ভূমিকা নেওয়া হতো, তাহলে এটাকে একটা মেক সেন্স করে, কিন্তু সরকার যে জিনিসগুলি করছে আমরা যেরকম ভাবে দেখছি যেন একটা 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 যুদ্ধের অবস্থা তৈরি করে ফেলছে, এবং গত সাত দিন ধরেই এক সরকারি দলের পক্ষ থেকে এ ধরনের একটা ব্যাপার তৈরি করা হচ্ছিল। সুতরাং এ ধরনের সংস্কৃতির যে চর্চা, কারণ সরকার যে দলটি ক্ষমতায় থাকে তার কিন্তু একটি অধিক রেসপন্সিবিলিটি থাকে। হ্যাঁ, সুতরাং এই রাজনৈতিক দলটি যদি একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে না পারে, এবং সেই জন্য যদি কোনো একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ভবিষ্যতে না হয়, তার রেসপন্সিবিলিটি কিন্তু আলটিমেটলি সরকারি দলকেই নিতে হয়। সুতরাং আমার কাছে মনে হয়েছে সরকার একটি রায়কে কেন্দ্র করে অতিরিক্ত কিছু কার্য মানে ব্যবস্থা নিচ্ছেন, যেটা আসলে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতির জন্য ইতিবাচক নয়।
অধ্যাপক আলী রিয়াজ কি তাই মনে করেন?
দেখুন আনিস, ধরুন পরিস্থিতি যেটা, হ্যাঁ আপনি যে যে ঘটনাগুলোর কথা উল্লেখ করেছেন, 2013 সালের শেষ দিককার অবস্থা, নির্বাচন 2014 সাল, তার সঙ্গে 2015 সালের জানুয়ারি মাসের ঘটনাগুলিও আমরা উল্লেখ করতে পারি, যে ব্যাপক পরিমাণে ধরুন সহিংসতার ঘটনা ঘটেছে এবং বহু লোকের জানমালের ক্ষতি হয়েছে। তো 3 বছর প্রায় শেষ হয়েছে, 2015 সালের কোনো বিচার হয়নি, কোনো কারো একটা বিচার হয়নি, তাই তো আমরা জানি। মানে ধরুন যে এতগুলো ঘটনা ঘটলো, এতভাবে মানে বিরোধী দলকে বলা হলো, তার জন্য অভিযুক্ত করা হলো, এবং তার সঙ্গে সংশ্লিষ্টতা থাকতেই পারে, আমি জানি না, সংশ্লিষ্টতার কথা আমরা সংবাদপত্রে শুনলাম, সরকারের পক্ষ থেকে শুনলাম, তো ঠিক আছে, তাহলে বিচার তো হয়নি। তো এইটা তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে আপনি রাজনৈতিকভাবে সেই কথাগুলি বলছেন, কিন্তু আইন শৃঙ্খলার বিবেচনার থেকে বলছেন কিনা সেটার প্রশ্ন থেকে যাচ্ছে। একটা উদাহরণ দিই আপনি, এই যে আজকের পরিস্থিতি, একটি সংগঠন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি, তার সভাপতিত্বে একটা সভায় সিদ্ধান্ত হচ্ছে যে অরাজকতা মোকাবেলা করার জন্য 20,000 পরিবহন মালিক শ্রমিক টার্মিনালে অবস্থান নেবে। তো এটা অরাজকতা সৃষ্টি করবে না বন্ধ করবে? তো সরকার কি সে বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন না নিচ্ছেন না, তাই না? তারপরে ধরুন উদাহরণ দিলে আপনার বুঝতে সুবিধা হবে। ঢাকায় একটি যখন খালেদা জিয়া আদালতে যাচ্ছেন, সে সময় পুলিশের উপর হামলা হয়েছে। এখন হামলা বিএনপির নেতাকর্মীরা করেছে, আমরা ধরে নিতে পারি, হ্যাঁ করেছে, পুলিশ বলছে করেছে, ঠিক আছে করেছে। তো তার জন্য গ্রেপ্তার সারা দেশে হয় কি করে? মানে ঢাকায় যারা সংশ্লিষ্ট একটা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের খুঁজে বের করে তাদের নিঃসন্দেহে আটক করার দরকার, কিন্তু সারা দেশে বিএনপির অভিযোগ 1,200 জন, তারা হয়তো এক্সাজারেট করেছে, আমি ধরেই নিতে পারি, কিন্তু ঢাকার বাইরের নেতাকর্মীদের আটক করা হচ্ছে কেন আমি সেটা তো বুঝতে পারছি না।
আমাদের বেশ কিছু শ্রোতা অপেক্ষা করছেন, ঢাকা থেকে বাংলাদেশ থেকে একজন আছেন। হ্যালো, হ্যাঁ বলুন, ওয়ালাইকুম সালাম, আপনি কোথা থেকে বলছেন?
আমি আবু সাইদ বলছি, কেশবপুর যশোর থেকে।
ও যশোর থেকে, বলুন আপনার প্রশ্ন।
জি ধন্যবাদ ভয়েস অনলাইনকে আমার সুযোগ করে দেওয়ার জন্য। আর আমি একটু আপনাদের এই জ্ঞান গর্ব আলোচনা শুনতেছিলাম, খুব ভালো লাগছে। তো আমার প্রশ্ন, আমাদের যারা বিশ্লেষক বৃন্দ রয়েছেন, তথাপি আপনাদের সবার কাছে, যে আমরা তো সাধারণ জনগণ, তথাপি আগামীকাল একটা রায়, এটাকে মনে হচ্ছে আমরা বিশেষ রায় বলে মনে হচ্ছে, মানে আমাদের আমরা এবং আলোচনা শুনছি এবং টিভিতে বা পেপারে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে দেখছি তাতে মনে হচ্ছে এটা একটা বিশেষ রায়। এখন এই রায়ের প্রেক্ষাপটে আমাদের প্রাত্যহিক দৈনন্দিন কর্মকাণ্ডে কি ধরনের খারাপ প্রভাব পড়বে, এই বিশ্লেষক যারা আছেন তাদের কাছ থেকে আমি আরো একটু বিস্তারিত শুনতে চাই। এবং আমাদের কথা হচ্ছে আমরা এই যে রাজনৈতিক একটা একরকম মানে প্রেশন বলা যায় যে সরকারি দল একরকম বলছেন, তারা ভাবছেন, তারা বিরোধী দল আর এক রকম ভাবছেন, এখন এই প্রেশন থেকে কিভাবে আলোচনার একটা পথ হতে পারে এই নিয়ে আমি একটু আলোচনা আপনাদের কাছে শুনতে চাই।
ধন্যবাদ। এই ধরনের একটি প্রশ্ন করেছেন ঢাকা থেকে ফারহানা লিসা। হ্যালো।
হ্যালো, আমি ঢাকা থেকে ফারহানা লিসা বলছিলাম। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজকের আলোচনা। রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে বাংলাদেশে একটু ঘোলাটে, যেহেতু জাতীয় নির্বাচন সামনে। আমার প্রথম প্রশ্ন, নির্বাচনের আগে দুদলের আলোচনায় বসা জরুরি এবং এখনই এই আলোচনায় বসা উপযুক্ত সময়? দুই দলকে এই আলোচনায় বসার জন্য কেউ কি মধ্যস্থতা করতে পারে এবং তারা এই মধ্যস্থতা করতে পারে বলে মনে করেন? আমার দ্বিতীয় প্রশ্ন, জিয়া অরফানেজ ট্রাস্টের বিচারে যদি বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হন তাহলে বিএনপি জাতীয় নির্বাচনে যাবে কিনা? ধন্যবাদ।
ধন্যবাদ। এটা একটা মিলিয়ন ডলার প্রশ্ন বলা যেতে পারে যে বেগম খালেদা জিয়ার যদি দোষী সাব্যস্ত হন, তার যদি শাস্তি হয় সত্যি সত্যি, তাহলে বিএনপি জাতীয় নির্বাচনে যাবে কি না? এনেই প্রথম আমি যাচ্ছি অধ্যাপক আলী রিয়াজের কাছে।
সেটা নির্ভর করছে যে আসলে প্রথম কথা হচ্ছে আমরা ধরে নিচ্ছি দণ্ডিত হচ্ছে, দণ্ডিত নাও হতে পারেন। তো আমরা আমাদের এই বিবেচনাটা হচ্ছে যদি দণ্ডিত হন
তাহলে
দণ্ডিত হলে কি কি হতে পারে, সে কারণে আমি বলেছিলাম যে দণ্ডিত হওয়া যদি আপনি একেবারে সুস্পষ্ট ভাবে সংবিধানে যা আছে সেটা যদি লক্ষ্য করেন তাহলে খুব সহজ ব্যাপার। যদি তিনি দুই বছর বাদ দণ্ডিত হলেই, মানে দুই বছরের বেশি সাজা হলে জাতীয় নির্বাচনের জন্য অযোগ্য হবেন এবং সেটা খুব সুস্পষ্টভাবে লেখা আছে। এখন সুস্পষ্টভাবে লেখা আছে, পাশাপাশি কতগুলো প্রক্রিয়াও তো আছে। প্রক্রিয়াটা হচ্ছে যে ধরুন অতীতে কি ঘটেছে, যদি আদালতে তার তো উচ্চতর আদালতে যাওয়ার সুযোগ খালেদা জিয়ার থাকবে এবং যদি তিনি দণ্ডিত হন আমি ধরে নিচ্ছি যে তার যে সমস্ত আইনজীবী আছেন তারা তাকে উচ্চতর আদালতে যাওয়ার কথাই বলবেন। হ্যাঁ, তো এখন যদি আদালতে গিয়ে সেটা বাতিল হয়ে যায় তাহলে বাতিল হয়ে যাবে, তখন আর এই 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 প্রসঙ্গ থাকবে না। আর ওই যে দুটো উদাহরণের কথা বলেছেন, যে দুটো উদাহরণের ক্ষেত্রে একটির ক্ষেত্রে আসলে ব্যাপারটা প্রক্রিয়াটা এখন পর্যন্ত শেষই হয়নি। মানে আপনি যদি মোফাজ্জল হোসেন মায়ের ক্ষেত্রে যে ঘটনাটা সেটা যদি দেখেন তবে সেটা কিন্তু সেই মামলা এখনো নিষ্পত্তি হয়নি আমি যতদূর জানি, ভুল হলে আমি যে কোনো শ্রোতা যদি আমাকে স্মরণ করিয়ে দেন। ফলে এটার উপর নির্ভর করছে। এখন ধরা যাক দণ্ডিত হচ্ছেন, প্রক্রিয়াটা অব্যাহত আছে, তাহলে কি বিএনপি নির্বাচনে যাবে? এখন বিএনপি নির্বাচনে যাওয়া কি শুধুমাত্র খালেদা জিয়ার দণ্ডিত হওয়া না হওয়ার উপর নির্ভর করে নাকি আরো অন্য কিছুর উপর নির্ভর করে? বিএনপির প্রধান হিসেবে খালেদা জিয়া যে সমস্ত শর্ত আরোপ করেছেন বা যে সমস্ত বিষয় উল্লেখ করেছেন সম্প্রতি তাদের তাদের দলের এক বৈঠকে ছটি শর্ত দিয়েছেন, এখন ওই ছটি শর্তের মধ্যে তো খালেদা জিয়ার দণ্ডিত হওয়ার বিষয়টাই প্রধান নয়, অন্যান্য বিষয় আছে, সেগুলি ছাড়া কিভাবে বিএনপি যাবে? তবে বিএনপির সামনে দুটো চয়েস থাকতে পারে, এমনকি দণ্ডিত হওয়া ওই সমস্ত শর্ত না মানা সত্ত্বেও বিএনপির সামনে দুটো চয়েস আছে। একটা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ না করা, সেটা করেনি 2014 সালে করেনি। আরেকটা হচ্ছে যে যিনি দণ্ডিত হচ্ছেন দলের প্রধান হিসেবে তার এই দণ্ডটাকেই ইস্যু করে যে তারা নির্বাচনে যেতে পারেন, যে তারা জনগণের কাছে গিয়ে বলতে পারেন। কিন্তু নির্বাচনের অন্যান্য প্রক্রিয়াগুলির কি হচ্ছে, সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে কিনা, প্রক্রিয়াটা নিশ্চিত হচ্ছে কিনা, ইসি যথেষ্ট পরিমাণে নিরপেক্ষতা নিশ্চিত হচ্ছে কিনা, এগুলো আরো বিষয়গুলি যুক্ত থাকছে। তো আলোচনার কথা বলেছিলেন আমি শেষ করি ওইখানে, কি আলোচনার জন্য মধ্যস্থতার আগে দরকার দুই পক্ষের সম্মত হওয়া যে আলোচনা করতে চান এবং আলোচনার মধ্যে দিয়ে একটা সমাধান করতে চান। তো সেই সম্মতি ছাড়া মধ্যস্থতার কোন রকম সুযোগ নেই। মধ্যস্থতার চেষ্টা অতীত অনেক হয়েছে, জাতিসংঘের পর্যায়েও হয়েছে 2013 সালে, তাতে তো খুব বেশি কাজ হয়নি।
জি সাইদ ইফতিকার আহমেদ, ডক্টর সাইদ ইফতিকার আহমেদ।
সমস্যা তো হয়ে যাচ্ছে এই জায়গায়, আপনি খেয়াল করে দেখবেন যে যারাই আলোচনা করছেন তারা কিন্তু সবাই ধরে নিচ্ছেন যে খালেদা জিয়া আগামীকাল দণ্ডিত হবেন। এই যে ধরে নেয়াটা, এই ধরে নেয়াটা হচ্ছে এই কারণে যে আমাদের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার উপর কিন্তু জনগণের আস্থাটা গড়ে ওঠেনি। এই আস্থা যে গড়ে ওঠেনি এটাই হচ্ছে কিন্তু সংকটের মূল কারণ। মানুষের মধ্যে যে পারসেপশনটা গ্রো করেছে আপনার ওভার দ্য পিরিয়ড অফ টাইম, সেটা হচ্ছে যে নিম্ন আদালত সরকারের যে চিন্তা, সেই চিন্তা চেতনা দ্বারাই নিম্ন আদালত প্রভাবিত হয় এবং রায়টা সেই দিকে যায়। সংকটটা কিন্তু এটাই। আমাদের বাংলাদেশের ট্র্যাজেডি হচ্ছে আজও কিন্তু আমরা জনগণের আস্থাভাজন বিচার ব্যবস্থা, আমি নিম্ন আদালতের কথা বলছি, গড়ে তুলতে পারি নাই আমরা। তো এই সংকট থেকেই কিন্তু সমস্ত সমস্যার উৎস এখানে এই জায়গাটাতে আছে। খালেদা জিয়ার রায় নিয়ে যে প্রশ্নটা এসছে, যদি জনগণ আস্থা থাকতো কোর্টের প্রতি, বিএনপির যদি আস্থা থাকতো কোর্টের প্রতি, অন্যান্য বিরোধী দল যারা রয়েছে তাদের যদি আস্থা থাকতো কোর্টের প্রতি, তাহলে কিন্তু এই রায়টি নিয়ে এত ব্যাপক উত্তেজনা তৈরি হতো না। দ্বিতীয় যে প্রশ্নটা আসছে যে খালেদা জিয়া যদি দণ্ডিত হন, এবং এটাই কিন্তু আমরা সবাই ধরে নিচ্ছি অগ্রিম, তাহলে বিএনপি কি সিদ্ধান্ত নেবে? এখন এটি বিএনপির ক্ষেত্রে আজকে তার যে আপনার বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর কিন্তু আজকে অন্যতম একটা চ্যালেঞ্জ বিএনপি মোকাবেলা করতে যাচ্ছে, যে আজকে খালেদা জিয়া যদি দণ্ডিত হন তাহলে বিএনপি কিভাবে তার রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে। এখন বিএনপি যে কথাটা বলছে নির্বাচনে যে শর্ত দিয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের টামটা থেকে সরেছে তার নির্বাচনকালীন সরকার বলছে, এবং আওয়ামী লীগ যদি বিরোধী দল তলে থাকো তাহলে আওয়ামী লীগ হয়তো এই কথাটা বলতো। এই কথাগুলি কেন উঠে আসছে? আমরা যদি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই পর্যন্ত ইতিহাস দেখি, নির্বাচনের ইতিহাস দেখি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুটো নির্বাচন বা তিনটা নির্বাচন ছাড়া কোন নির্বাচনের প্রতি কিন্তু জনগণের আস্থা ছিল না। এবং গণতন্ত্রের যে মূল যে আমরা একটা ক্রাইটেরিয়া যদি দেখি, যে একটি সরকারি দলের অধীনে নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে সরকারি দল হেরে গেছে, আজকে দুর্ভাগ্যজনক হচ্ছে 2021 সালে বাংলাদেশ 50 বছর হবে, আজও কিন্তু সেই ক্রাইটেরিয়া বাংলাদেশের গণতন্ত্র ফুলফিল করতে পারে নাই। ফলে যে বিষয়টা দাঁড়িয়েছে যে পরস্পরের দুটো দলের প্রতি আস্থার অভাব, এবং সেখান থেকেই কিন্তু এই সংকটটা উঠে এসছে। সুতরাং বিএনপি কি সিদ্ধান্ত নেবে, সেটা বিএনপিকে, এটা সেটা বিএনপির আভ্যন্তরীণ ব্যাপার, বাইরে থেকে খুব বলা খুব মুশকিল। কিন্তু আলোচনার ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে, যে দুটি দল আলোচনা করতে চায় কিনা, যদি আলোচনা করতে চায় তাহলেই কোনো তৃতীয় পক্ষ মধ্যস্থতা করতে পারে, আর যদি আলোচনা করতে না চায় তাহলে আসলে কারো পক্ষেই দুটো দলকে আলোচনা টেবিলে বসানো সম্ভব নয়।
জি ডক্টর সাইদ ইফতিকার আহমেদ একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচনে কখনো ক্ষমতাসীন দল পরাজিত হয়নি। আমাদের আরেকজন প্রিয় শ্রোতা নিউ ইয়র্ক থেকে আকবর হায়দার কিরণ এখন লাইনে আছেন। জি আকবর হায়দার কিরণ, আপনার প্রশ্ন।
অনেক ধন্যবাদ। আজকে যে দুজন বিজ্ঞ জন আছেন প্যানেলে, তাদের কথা শুনলে কিন্তু, তারা যেভাবে কথা বলছেন তাতে কিন্তু আমাদের দেশের সরকারি দল যথারীতি তাদের উপর বিরাট ভাজন হবেন, কারণ অপ্রিয় সত্য কথা সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই, মানে এটা আমাদের ধাতে নেই আর কি। আর যেটা একটি কথা মনে হচ্ছে বাংলাদেশের পরিস্থিতির কথা মানে ভাবতে গিয়ে বা বলতে গিয়ে, সেটা হচ্ছে যে মানে কাউকে ধরেন আপনি বললেন ধরে আনতে বললেন, তাকে বেঁধে নিয়ে আসা হলো অথবা মারের চেয়ে আক্রমণ বেশি, এটা গ্রামে গঞ্জে কথা আছে আর কি। তা আমাদের দেশে যেটা আলী রিয়াজ বলছিলেন যে এত বেশি শোডাউনের তো কোনো দরকার ছিল না, একটা বিচার হবে, একটা বিচার রায় হবে, এটা হতে পারে, এটা মানে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কিন্তু তাই বলে ওই যেটা হচ্ছে মানে হাজার হাজার শ্রমিককে আপনার জড়ো করা, পাঁচটা মিনারে এইসব করা, এটাকে তো জিনিসটাকে আরো ঘোলাটে করা হচ্ছে। আসলে আমরা কোনো কিছুতেই আমাদের বোধহয় আমাদের জাতীয় অভ্যাস আমাদের বাংলাদেশের বা আমাদের অঞ্চলে যে আমরা কোনো কিছুই খুব সহজভাবে স্বাভাবিকভাবে মানে করতে বা মেনে নিতে রাজি নই, সবসময় ঘোলাটে করে যে কোনো জিনিসকেই আমরা মানে ইয়ে করি আর কি, দেখি। তো আমি খুব এনজয় করছি আর আশা করছি যে কালকে আগামীকাল মানে এই বিচারের রায়কে নিয়ে বাংলাদেশে কোনো মানে বাজে পরিস্থিতি হবে না। আশা করছি বাংলাদেশের যে মানুষ যে যারা দেশে এবং প্রবাসে স্বপ্ন দেখছে,
কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি যে সরকার এবং বিএনপির মধ্যে হচ্ছে যেন পুরনো কায়দায় সংঘর্ষ সংঘাত সেরকম একটা পরিস্থিতির দিকে দেশ এগোবে, এইভাবেই চলছে। জনগণের মধ্যে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে কেন যেন তারা মনে করছে যে সরকার ইচ্ছে করলে যে হঠাৎ করে এই উত্তপ্ত রাজনীতির সামনে নির্বাচন আসছে, খালেদা জিয়ার মামলার রায় হবে, সেই রায়ের পরে পরিস্থিতি হবে, সেটি সামাল দেওয়ার জন্য সরকার কি থার্ড লাইনে যাবে কিনা। কারণ মানুষের মনে সবসময় একটা চিন্তা থাকে যে আমরা একটু শান্তি চাই, কিন্তু সেই শান্তি ভঙ্গ যেদিক থেকেই হোক না কেন, সেই শক্তি যেদিক থেকেই ভঙ্গ হোক না কেন, তার একটা রেশ দীর্ঘকাল থেকে যায়। এটি সরকার কি অ্যাভয়েড করতে পারবে? অথবা আর একটা বিষয় প্রশ্ন রাখতে চাই যে মানুষ কি বুঝে বলবে কিনা যে খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য করার জন্য এই বিচারটা চলছে কিনা, জাতীয় সংশয়ের মধ্যে চলতে থাকলে দেশের ভবিষ্যৎটা কি দাঁড়াবে। আবার এও প্রশ্ন আছে যে এই বিচারে যদি খালেদা জিয়ার শাস্তি হয় তাহলে কি নির্বাচনে সে অযোগ্য হবেই, এতে কিছু বেরিয়ে আসতে পারবে কিনা, এইভাবে নানা প্রশ্ন মানুষের মধ্যে রয়েছে। তো এর থেকে এই প্রশ্নগুলোর সমাধান কিভাবে হবে বলে আপনারা মনে করছেন?
ধন্যবাদ নাসিম আলী সাহেব। বেগম জিয়া যদি এই নির্বাচনে অযোগ্য ঘোষিত হন, যদি তার অপরাধ প্রমাণিত হয় কিংবা আদালত তার বিপক্ষে রায় দেয়, সে বিষয়টি কিন্তু একটু আগেই আলোচনা হয়ে গেছে। এখন একটা প্রশ্ন হচ্ছে যে সরকার কি হার্ডলাইনে যাবে কিংবা শান্তিভঙ্গ যদি হয় সরকার কি এড়াতে পারবে, এবং এমন কি ধারণা হচ্ছে মানুষের মনে যে এই মামলাটা বেগম জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখার জন্যে, এই সব প্রশ্ন মনিরুজ্জামান নাসিম আলীর ছিল। তো অধ্যাপক আলী রিয়াজ,
এই প্রশ্নগুলো সকলের মনে আছে আর কি। এখন প্রশ্নটা হচ্ছে যে শেষ পর্যন্ত কিছু জিনিস তো আমরা স্পেকুলেট করছি, তাই না, অনুমান করছি। এই যেমন ধরুন অনুমান করছি যে এই এই মামলায় তিনি খালেদা জিয়া দণ্ডিত হবেন। আচ্ছা, এমনও তো হতে পারে এই মামলায় দণ্ডিত হলেন না, আরো অনেক মামলা আছে যে কোনো একটাতে তিনি দণ্ডিত হতে পারেন। সেগুলির প্রক্রিয়া নির্বাচন যদি এই বছরের শেষে নির্বাচন হয় তার আগে অন্য মামলাতেও তো তিনি দণ্ডিত হতে পারেন। ফলে কালকে রায় কি হলো, দণ্ডিত না হলেই যে সবকিছুর সমাধান হয়ে গেল আমি তাও মনে করি না। সমস্যাগুলো হচ্ছে যদি নির্বাচনের প্রসঙ্গ বলেন, নির্বাচনের প্রসঙ্গ হচ্ছে যে সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার জন্য কি কি করা দরকার, সেটা এক আলোচনা। আরেক আলোচনা হচ্ছে যে এখন আজকে ধরুন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এক ধরনের মানে মানে ধমবন্ধ করা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এক ধরনের উদ্বেগ তৈরি হচ্ছে লোকজনের মধ্যে, সেগুলি মোকাবেলা করা যায় কিভাবে, সেগুলি কি দরকার ছিল, সেগুলি কি অ্যাভয়েড করা যেত? আমার ধারণা যেত। এবং এবং ধরুন এখন একজন সাবেক রাষ্ট্রপ্রধান তিনি প্রকাশ্যে বলছেন যে খালেদা জিয়াকে জেলে যেতেই হবে, এখন উনি কি করে জানেন? মানে সাবেক রাষ্ট্রপ্রধান জেনারেল এরশাদ এবং তার দলের লোকজন যে বলছে যে খালেদা জিয়াকে যেতে হবে, উনি জানেন কি করে? আদালতের প্রতি এই এইরকম অনাস্থা একজন সাবেক রাষ্ট্রপতি এবং বলছেন এগুলি যেতেই হবে যাবি, এগুলো তো আসলে খুব বেশি সাহায্য করে না, তাই না?
জি, ডক্টর সাইদ ইফতিকার আহমেদ এটার সঙ্গে কিছু যোগ করবেন?
হ্যাঁ, মনিরুজ্জামান নাসিম আলী যেটা বলছিলেন, সমস্যাটা কিন্তু এই জায়গাতে যখন আগামীকাল যখন রায় হবে, রায়ের চেয়ে জনগণের একটা বড় অংশের মধ্যে পারসেপশনটা হচ্ছে এইটা যে খালেদা জিয়াকে নির্বাচনে বাইরে রাখার জন্য রায়, এই যে একটা পারসেপশন, এটি হচ্ছে সবচেয়ে দুঃখজনক যে আমরা আমাদের বাংলাদেশের যে আদালত ব্যবস্থা বা যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু আদালতের প্রতি যে জনগণের যে আস্থা সেটা কিন্তু গড়ে তুলতে পারছে না। এই গড়ে তুলতে না পারার থেকেই কিন্তু এই সংখ্যা আমরা কিন্তু ভারতও দেখেছি, বিভিন্ন রাজনীতিবিদ জেলে গিয়েছেন যাচ্ছেন, সেখানে কিন্তু এ ধরনের কোনো জিনিস দাঁড়াচ্ছে না যে একটা একটি দল আরেকটি দলের প্রতি হিংসা প্রসূত হয়ে এ ধরনের মামলা দিচ্ছে এবং এই জন্য এই এই নেতা বা নেত্রী নির্বাচন করতে পারছেন না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বিষয়টা দাঁড়িয়েছে অন্য, মানুষ কিন্তু ধরে নিচ্ছে, এখানে আগেই ধরে নিচ্ছে, আপনি যতগুলি প্রশ্ন আজকে এসছে সবাই ধরে নিচ্ছেন যে খালেদা জিয়া আগামীকাল দণ্ডিত হবেন এবং দণ্ডিত হবার মূল কারণটাই হচ্ছে ওনাকে নির্বাচন থেকে বাইরে রাখা হবে। তো এই যে পারসেপশনটা,
এইটাই হচ্ছে কিন্তু সংকটের মূল কারণ। আর যে আরেকটি যে কারণ যেটা হচ্ছে যে আমরা আজ পর্যন্ত একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা, একটি রাজনৈতিক দলের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার পরিবেশ বাংলাদেশ তৈরি করতে পারে নাই। যতক্ষণ পর্যন্ত পরিবেশটা তৈরি করতে না পারা যাবে এ ধরনের সংকট কিন্তু বাংলাদেশের রাজনীতিতে চলতেই থাকবে।
জি, আরেকজন আছেন দীপক চক্রবর্তী বাংলাদেশ থেকে। হ্যালো
দাদা, নমস্কার।
নমস্কার দীপক চক্রবর্তী, আপনি কোথেকে বলছেন?
জি, আমি পঞ্চগড় বাংলাদেশ থেকে বলছি। আমি নমস্কার দিছি।
হ্যাঁ, আপনার প্রশ্ন করুন। আপনাকে নমস্কার, বলুন।
হ্যাঁ জি, আমি আমার প্রশ্ন হচ্ছে আজকে যে প্যানেল অতিথি আছে সুন্দর সুন্দর মতামত দিচ্ছেন এবং কি ফেব্রুয়ারি মাস ভাষার মাস, আমি ভাষা শহীদদেরকে স্মরণ করতেছি। আমার প্রশ্ন হচ্ছে যেহেতু কালকে আমাদের চূড়ান্ত একটি মানে রায়, তা আমার মতে আর কি ছোট্ট করে একটু প্রশ্ন করব। সে বিষয়টা হচ্ছে আমাদের যে অবশ্যই যে দলের যে ক্ষমতায় আছে এবং যে বিএনপি, অবশ্যই এই বিষয় নিয়ে আগে আর কি ছোট্ট করে একটা সংলাপে বসা দরকার ছিল। ঐতিহ্যক্ষণ যদি আমাদের আগেই অনেক আমরা এবং কি মিটিং এর বৈঠকের মানে যে দরকার ছিল, আমাদের ছোট্ট করে একটা সংলাপ বসতে গেলে তাহলে আমাদের মনে হয় যে আমাদের বাংলাদেশের মানুষ যে আজকে যে ভাবতেছে এই কাঙ্ক্ষিত রায়ের জন্য অনেক কিছু হয়ে যাবে। আমার মতে আর কি মনে হয় আগে সংলাপে বসতে গেলে এতটা গ্রহণযোগ্য মনে হয় যে বাংলাদেশের মানুষ যে কথা ভাবতেছে যে জানতেছে।
আপনাকে আপনাকে ধন্যবাদ। রায়ের ব্যাপারে কোনো সংলাপ বোধহয় হওয়ার স্কোপ আছে কিনা জানি না অধ্যাপক আলী রিয়াজ।
না, রায় নিয়ে তো সংলাপের কিছু, সংলাপ হচ্ছে যে রাজনৈতিক সমস্যার সমাধান করা। রাজনৈতিক সমস্যা হচ্ছে যে এখন রাজনৈতিক প্রধান বিষয়টা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন, সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচনের ব্যবস্থা করা যাতে করে নিশ্চিতভাবে সকল দল অংশগ্রহণ করতে পারে, কে কোন পরিস্থিতিতে অংশগ্রহণ করতে পারবে। এবং ইতিমধ্যে আমরা যেসব দেখছি সেগুলো হচ্ছে গত কয়েক বছরে বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির তো উন্নতি তো হয়নি, ধরুন গণতন্ত্র সূচকে বাংলাদেশ পিছিয়ে গেছে এবং ইত্যাদি। তো এখন ফলে আদালতের রায় নিয়ে সংলাপ কে কার সাথে, কিসের সংলাপ? আদালতের রায় কোনো সংলাপের বিষয় নাই।
ঠিক তাই। আমাদের পরবর্তী কলার হচ্ছেন লিয়াকত আলী বাংলাদেশ চট্টগ্রাম থেকে। হ্যালো।
জি, আমি লিয়াকত আলী চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলতেছি ভাই।
জি, আপনার প্রশ্ন করুন।
জি, আমরা যে আজকে যে আলোচনা নিয়ে বসতেছি, আমার আলোচক বৃন্দ সবাইকে এই শুভেচ্ছা। এবং আজকে আমার কথা যে হচ্ছে যে আমরা যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করতেছি, আমাদের সেই বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 47 বছর।
জি, আপনার প্রশ্নে যান সরাসরি। সরাসরি প্রশ্ন,
আমাদের যে উন্নয়নের দ্বারা আমাদের প্রতিটা সেক্টরে, বাংলাদেশের প্রতিটা সেক্টরে যেই অবস্থার উন্নতি, আমি মনে করি বাংলাদেশ সরকারও ঠিক এইভাবে আদালত, নির্বাচন কমিশন প্রত্যেকটা সেক্টরে যেভাবে উন্নতি করে যে আদালতে আগাচ্ছে, এই আদালতের মাধ্যমে, এই অবস্থার মাধ্যমে যদি এই আদালতে যদি সুষ্ঠু বিচার হয়, সেটা যদি কারো পক্ষে বা বিপক্ষে কোনো কথা না, যদি আদালত, নির্বাচন কমিশন যদি সুষ্ঠু কাজ করতে পারে, তাহলে তো একটা সুন্দর নির্বাচন নিয়ে আমাদের আগামীতে আসবে। তা আমরা এই এই রায়কে নিয়ে যদি এটা যদি কাউকে বিচার বিভাগকে যদি স্বাধীনতা এই নিরপেক্ষ ক্ষমতা যদি না পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা। আমাদের বাংলাদেশের যে উন্নতির শিওর আগে যাচ্ছি তার একটা প্রতিফলন তো হতে পারে।
জি জি,
এটা আমাদের জাতির জন্য আশার রূপ।
জি জি, বস্তুত পক্ষে আমার মনে হয় তিনি অর্থনৈতিক উন্নয়নের কথা বলেছেন, যেটা অস্বীকার করার খুব একটা উপায় নেই। ডক্টর সাইদ ইফতিকার আহমেদ, আপনি তার মন্তব্যের সঙ্গে কি যোগ করবেন?
দুটো মন্তব্য করতে চাচ্ছি। দীপক চক্রবর্তী বোধহয় বলতে চাচ্ছেন রায় নিয়ে আলোচনা নয়, যে রায়ের আগে যদি দুই রাজনৈতিক দল যদি আলোচনায় বসে এবং ভবিষ্যতে নির্বাচন প্রশ্নে যেটা কনসেনসাসে পৌঁছায়, তাহলে বোধহয় রায় নিয়ে এত কিছু হতো না, এটা বোধহয় উনি বোঝাতে চাচ্ছিলেন বলে মনে হচ্ছিল।
সেটাই বোধ হয়। কিন্তু তিনি স্পষ্ট কিছু বলেন না এটা। জি
হ্যাঁ। আর এখন প্রশ্ন কথা ঠিক কি প্রশ্ন করতে যাচ্ছেন আমার কাছে পরিষ্কার নয়। তিনি যে হয়তো বলতে চাচ্ছেন যে পরবর্তী যিনি প্রশ্ন করেছেন লিয়াকত আলী চট্টগ্রাম থেকে, উনি বোধহয় বলতে চাচ্ছেন যে অর্থনৈতিক উন্নয়ন যেহেতু দেশের হয়েছে, সেটাকে একটা সাস্টেনেবল করার জন্য উনি বোধহয় দেখতে চাচ্ছেন যে নির্বাচন কমিশনেও একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন, যার অধীনে নির্বাচন যে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন জাতিকে দিতে পারবে, এবং পাশাপাশি উনি বোধহয় দেখতে চাচ্ছিলেন যে আদালতের উপর জনগণের আস্থা, যে আদালত সরকারের দ্বারা প্রভাবিত না হয়ে রায় দিতে পারে এবং একটা সুস্থ রায় দিতে পারে, এ ধরনের বোধহয় এক্সপেকটেশন পরবর্তী যিনি প্রশ্ন করেছেন তিনি বোধহয় চাচ্ছেন। অর্থাৎ
একদম তাই,
অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে ডেমোক্রেটিক যে ডেভেলপমেন্ট সেই জায়গাটা উনি দেখতে চাচ্ছিলেন আর কি।
জি, তো এরপরের প্রশ্ন ঢাকা থেকে রোকসানা সাথী করেছেন।
হ্যালো, শুভ সকাল, আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে আমি রোকসানা সাথী বলছিলাম। বাংলাদেশে যে একটা শান্তিপূর্ণ একটা এখন বিজয়ের একটা সময় যাচ্ছে, হত্যা নয়, রাহাজানি নয়, সন্ত্রাস নয়, আমরা চাই সেই বিজয়ের অগ্রগতি ধারাবাহিকতাটা যেন অব্যাহত থাকে। এবং আমার প্রশ্নটা হচ্ছে নির্বাচনকে নিয়ে, শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, তার জন্যে সরকার ও বিরোধী দল কার কতটুকু দায়িত্ব, এই প্রশ্নটা আমি রাখলাম। ধন্যবাদ।
ধন্যবাদ, অত্যন্ত তাত্ত্বিক প্রশ্ন। আমি অধ্যাপক আলী রিয়াজের কাছে যাচ্ছি যে সরকারি দল বিরোধী দল কার কতটা দায়িত্ব।
ওনার প্রিমিস্টার সঙ্গে একটু ভিন্ন মত আছে, আমি সেই আলোচনায় যাব।
নিশ্চয়ই বলুন।
তো এখন যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের ভূমিকা আছে, সেটা সরকারে থাকা ক্ষমতাসীন, ক্ষমতা বহির্ভূত যেভাবেই বলেন বিরোধী দল, প্রত্যেকের, এমনকি ক্ষুদ্রতম রাজনৈতিক দলেরও ভূমিকা আছে। কিন্তু এই ভূমিকাগুলির কে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে কিনা, বাংলাদেশের ক্ষেত্রে যেটা সাইদ ইফতেখার একাধিকবার উল্লেখ করেছেন, প্রতিষ্ঠানগুলো ঘুরে না তোলার কারণে গণতান্ত্রিক প্রক্রিয়াটা বারবার বাধাগ্রস্ত হচ্ছে এবং গণতন্ত্র থেকে ক্রমাগতভাবে সরে যাচ্ছে। বাংলাদেশকে আমি যেভাবে ব্যাখ্যা করি, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাটাকে আমি একটা হাইব্রিড রেজিম বলি, সংকর ব্যবস্থা তৈরি হয়েছে যেখানে গণতন্ত্রের কিছু উপাদান আমরা দেখতে পাই, কিছু উপাদান মোটেই গণতান্ত্রিক নয় সেটা আমরা দেখতে পাই। তো এখন এই প্রতিষ্ঠানগুলো আপনি কিভাবে তৈরি করবেন, সেই প্রতিষ্ঠানগুলো তৈরি করার ক্ষেত্রে সকলের সহযোগিতা দরকার, সকলের একত্রে কাজ করা দরকার এবং মেনে নেওয়া দরকার যে আসলে প্রত্যেকের একটা ভূমিকা আছে। বিরোধী দলের যেমন ভূমিকা আছে, ক্ষমতাসীনদের, এবং ক্ষমতাসীনদের ভূমিকাটা বেশি, যে যখনই ক্ষমতায় থাকেন তার বেশি, এই কারণে যে তার তো রাষ্ট্রীয় ক্ষমতাটা তার হাতে, তিনি অনেক কিছুই করতে পারেন যেগুলো বিরোধী দলের পক্ষে করা সম্ভব নয়। প্রশ্নটা হচ্ছে খুব প্লেইন অ্যান্ড সিম্পল, যে আপনি যিনি ক্ষমতায় আছেন তিনি বিরোধী দলে থাকলে সরকারের কাছ থেকে যে ভূমিকা আশা করতেন তিনি যেন বিরোধী দলের সঙ্গে সেই ভূমিকাই করেন, বাংলাদেশে সেটা ঘটেনি। প্রত্যেককে প্রত্যেক রাজনৈতিক দলের বোনাফাইডি প্রশ্ন করেছে, তার মানে এই বোনাফাইডি প্রশ্ন করার কারণে যে সমস্যাটা তৈরি হয়, যে এক ধরনের মানে প্রত্যেকেই মনে করে, প্রত্যেক দল মনে করে যে বিরোধী দলকে এনাহিলেট করতে হবে, আমার প্রতিপক্ষকে নিঃশেষ করে ফেলতে হবে। সেটা ক্ষমতায় থাকার সময় বিএনপিও করেছে এবং ক্ষেত্র বিশেষে সেটা মানে একেবারে ফিজিক্যাল অ্যানাইহিলেশনের দিকে চলে গেছে। তো তাতে করে গণতন্ত্র দাঁড়ায় না, রাজনৈতিক দল দাঁড়ায় না, প্রতিষ্ঠান দাঁড়ায় না। আপনি প্রতিপক্ষের বোনাফাইডি কোশ্চেন করে, প্রতিপক্ষকে কমপ্লিটলি অ্যানাহিলেট করে, তার সামান্যতম অধিকারের জায়গাটা নস্যাৎ করে দিয়ে গণতন্ত্রের দাবি করতে পারেন না, সেটা কাজে দেয় না, সেটা সম্ভব নয়।
জি, আমাদের আরেকজন শ্রোতা আছেন লাইনে, আমি এরপরে আবার ডক্টর সাইদ ইফতেখার আহমেদের কাছে ফিরে আসব। হ্যালো,
সালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম,
আমি গাজীপুর থেকে মাসুম বিল্লাহ বলতেছি।
জি বলুন। জি, প্রশ্ন করুন, সরাসরি প্রশ্ন।
প্রশ্ন হলো যে সরকারের যে বর্তমান পরিস্থিতি তাতে এই সব জায়গায় ঝামেলা, তাই কালকে আমরা সবাই আশঙ্কাগ্রস্ত যে কি হতে পারে, রাজনৈতিক পরিস্থিতি যে এই সেই আগের মতো জ্বালাও পোড়াও কি আবার শুরু হবে কিনা, আমরা খুব শঙ্কায় আছি। যদি আলোচনায় একটু খুলে বলতেন যে কিভাবে এটা সমাধান করা যায়।
হ্যাঁ, এ বিষয়ে আগেও একটু আলোচনা হয়েছে। আমি ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ডক্টর সাইদ ইফতেখার আহমেদ। এই যে আশঙ্কার কথা বললেন মাসুম বিল্লাহ, আপনি কি মনে করেন?
মাসুম বিল্লার প্রশ্নের সাথে এর আগেও যিনি প্রশ্ন করছে দুটো মিলিয়ে আমি একটা কথা বলতে চাই।
যিনি
প্রশ্ন করছিলেন তিনি সরকার বিরোধী দল সবার দায়িত্বের একটা কথা বলেছেন। আমরা যখন একই সাথে যখন দেখছি যে সরকারের একটা ভয়ের সংস্কৃতি তৈরি করার যে একটা একটা প্রবণতা, পাশাপাশি যে আপনি যদি খেয়াল করেন যে খালেদা জিয়া যখন কোর্টে যাচ্ছিলেন গত কয়েক মাস যাবৎ, এই যে 1000 কর্মী নিয়ে ধরেন বা হাজারখানে কর্মী নিয়ে কোর্টে যাওয়া, এই যে একটা একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিস গুলি থেকে কিন্তু রাজনৈতিক দলগুলিকে বেরিয়ে আসতে হবে। এই যে একটা একটা শক্তি প্রদর্শনের যে একটা প্রবণতা, এটি সরকারি দলও যেমন করেছে, বিরোধী দলও, মানে যেই বিরোধী দলে থাকুক, সেটা বিএনপি থাকুক বা আওয়ামী লীগই থাকুক, এই যে একটা 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 সংস্কৃতি তারা গড়ে তুলেছে, আমি যেটা অনেক সময় বলি একটা সামন্ত সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে বেরিয়ে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলকেই আসতে হবে। আর সমাধানের যে কথাটা বলা হচ্ছে, একটি দেশে যে কোনো আমরা যদি গণতান্ত্রিক রাষ্ট্রে দেখি, ডক্টর আলী রিয়াজের বক্তব্যের পর খুব একটা বক্তব্য দেওয়ার কিছু জায়গা নেই। দুটো জিনিস আমি সেখানে উল্লেখ করতে চাই। ডক্টর আলী রিয়াজ যেটা বলেছেন যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠান গড়ে তোলা, গণতন্ত্রকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, আর কখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া যায়, তখনই দেয়া যায় যখন প্রধান যে রাজনৈতিক দলগুলো থাকে একটি রাজনৈতিক ব্যবস্থায় বা একটি পলিটিক্যাল সিস্টেমে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে কতগুলি মৌলিক বিষয়ে জাতীয় এবং আন্তর্জাতিক কতগুলি যেটাকে বলে মিনিমাম ভ্যালু কনসেনসাস, অর্থাৎ কতগুলি মৌলিক বিষয়ে ঐক্যমত্য থাকে। কিন্তু মানে দুঃখজনক হলো বাংলাদেশে এতদিন পরও রাজনৈতিক দলগুলি কতগুলি ফান্ডামেন্টাল কোশ্চেনে কিন্তু তারা একমত হতে পারেনি। এই জায়গাগুলিতে যখন তারা একমত যতক্ষণ পর্যন্ত না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা সম্ভব হবে না। এবং এই যে সংকটগুলো, এই সংকটগুলো কিন্তু ক্রমাগত চলতেই থাকবে।
জি, আরেকজন শ্রোতা আছেন এখানে, ম্যারিল্যান্ড থেকে ফোন করেছেন, কাইয়ুম খান। হ্যালো।
হ্যালো, আমি কাইয়ুম খান, কলাম্বিয়া ম্যারিল্যান্ড থেকে বলছি। আজকের আলোচ্য সূচি অত্যন্ত সমাপ্রযোগী, কারণ আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক অঙ্গন বাংলাদেশে তপ্ত হচ্ছে, বিশেষ করে ঢাকা শহর। তো সেখানে আমি একদম মূল বিষয়ে যেতে যাচ্ছি, যেটা আমরা শুনি রাজনৈতিক দলগুলোর কাছে, যে আইনের শাসন। সেই আইনের শাসন বাংলাদেশে কবে ফিরে আসতে পারবে বলে আপনারা মনে করেন, সত্যিকারের আইনের শাসন? কারণ সাম্প্রতিক জরিপে দেখা গেছে বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ নিম্ন দিকে, সর্বনিম্ন পর্যায়ে।
ধন্যবাদ কাইয়ুম খান আপনাকে। আইনের শাসন কবে নাগাদ ফিরে আসতে পারে, এই প্রশ্নটি করেছেন কাইয়ুম খান। আমি অধ্যাপক আলী রিয়াজের কাছে যাচ্ছি।
আইনের শাসন প্রতিষ্ঠার পূর্ব শর্ত হচ্ছে যে রাজনৈতিকভাবে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে মানে স্বাধীন হিসেবে কার্য মানে কার্যকলাপ চালাবার ক্ষমতাটা দেয়া। মানে ধরুন, মানে রাজনৈতিক দলগুলো যদি রাজনৈতিক ভাবে সবকিছু প্রভাবিত করার চেষ্টা করে, পার্টি আর কি যাকে বলে আর কি, দল, দলই হচ্ছে প্রধান, দলই হচ্ছে সবকিছু, এই যে মানসিকতা, সেখান থেকে বেরিয়ে আসতে না পারলে আইনের শাসন উন্নত করে প্রতিষ্ঠিত হবে না। এটা এটা একটা এক কথা বিশাল সাইকেল। আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া আপনি এগুলোর ঠিক করতে পারবেন না। আবার মানে দলগুলোর এই ধরনের আচার আচরণ, যেটাকে সাইদ ইফতেখার সামন্ততান্ত্রিক আচরণ বলছেন, তো সে এই ধরনের আচরণ যতক্ষণ থাকবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার, প্রতিষ্ঠান না গড়ে তুলে আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবেন না। এখন কিভাবে প্রতিষ্ঠান তৈরি করা যায়? প্রতিষ্ঠান তৈরি করার উপায়টা হচ্ছে যে আপনি কোনো না কোনো ভাবে সবাইকে মিলেই এই জিনিসটা করতে হবে। ফলে আপনি যখনই অন্যের অস্তিত্ব নির্মূল করার চেষ্টা করবেন, সেটা বিএনপি আওয়ামী লীগের করছে না আওয়ামী লীগ বিএনপির করছে, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মনে হচ্ছে না, যে যতক্ষণ না পর্যন্ত আপনি এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারবেন, বোনাফাইডি কোশ্চেন করা, অন্যের বৈধতার প্রশ্ন তোলা। এবং বাস্তবতা হচ্ছে দুটো রাজনৈতিক দল আছে, পছন্দ করেন অথবা না করেন, এটা বড় দুটো রাজনৈতিক দল, অন্য দলও আছে, তাদেরও ভূমিকা আছে, সবাই মিলে ওই জায়গাটায় আসতে হবে। ওই প্রতিষ্ঠান করা ছাড়া তো আর আইনের শাসন আপনি তৈরি করবেন কি করে, তাই না?
ডক্টর সাইদ ইফতিখার আহমেদ, আমাদের হাতে খুব কম সময় আছে, কিন্তু আপনি কি উপসংহারে এর সঙ্গে যোগ দেবেন এবং কিছু আরো বলবেন?
গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠার মূল বিষয় হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা এবং একটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলা। একমাত্র গণতান্ত্রিক সংস্কৃতি বা গণতান্ত্রিক যে সমস্ত রাষ্ট্রে গণতন্ত্র আছে, আপাত গণতন্ত্রও আছে মনে হয়, সে সমস্ত রাষ্ট্রেই কিন্তু আইনের শাসন আছে। গণতন্ত্র এবং আইনের শাসন কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি রাষ্ট্রে গণতন্ত্র নাই, আপনি আইনের শাসন আশা করবেন, এটা কিন্তু একদম সোনার পাথর বাটির মতো একটি অবস্থা। সুতরাং যতক্ষণ পর্যন্ত একটি গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ এবং গণতান্ত্রিক সংস্কৃতি এবং এই দুটো এনশোর করার জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে না পারবো, ততক্ষণ কিন্তু আমরা আইনের শাসনটা তৈরি করতে পারবো না। আর যতক্ষণ পর্যন্ত আইনের শাসন আমরা মানে দেশে তৈরি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু জনগণের বিচার ব্যবস্থার প্রতি যে আস্থা, সে আস্থার জায়গাটা দাঁড়াবে না।
আমরা আন্তরিকভাবে প্রত্যাশা করব যে আপনারা যে বক্তব্য রাখলেন তার আলোকে দল নির্বিশেষে সবাই শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি, আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এগুলোকে লালন করবেন। আশার দিকও অনেকগুলো আছে, কারণ আমরা দেখছি যে শেষ মুহূর্তে দুদলই কিন্তু বলেছে যে তারা বিশৃঙ্খলায় যেতে চায় না। তো আমরা লক্ষ্য করব সেটা সকলেই। এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি অধ্যাপক আলী রিয়াজ এবং ডক্টর সাইদ ইফতিকার আহমেদকে এই অনুষ্ঠানে অতিথি হওয়ার জন্য। এবং এই সঙ্গে হ্যালো ওয়াশিংটনের এই সংকলন এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরউদ্দিন।
এবং শুরুই করছি আমাদের বাংলাদেশ সংবাদদাতার একটি রিপোর্ট দিয়ে। রিপোর্টের মুখবন্ধে সংবাদদাতা জহুরুল আলম বলছেন যে বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনায় ভূমিকার জন্যে ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে ফৌজদারি মামলা করবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। জহুরুল আলম
বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে মামলা করার বিষয়ে তথ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর AHM রাজি হাসান বলেন, আগামী 2-3 মাসের মধ্যে নিউ ইয়র্কে এ মামলা করা হবে।
আমাদের আইনজীবী সেটা স্পষ্ট করে বলে দিয়ে এসেছেন যে এই টাকাটার জন্য ফিলিপিন্সের যে RCBC ব্যাংক রয়েছে সেই ব্যাংক দায়ী এবং তাদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, এই মামলার বাদী হিসেবে বাংলাদেশের সঙ্গে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ এবং সুইফট কর্তৃপক্ষ থাকবে। 2016 সালের ফেব্রুয়ারি মাসে একটি হ্যাকিং গ্রুপ নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে রক্ষিত বাংলাদেশের $8,10,00,000 ফিলিপিন্সের RCBC তে স্থানান্তর করে। পরে ওই অর্থ অতি দ্রুত ফিলিপিন্সের ক্যাসিনো শিল্পে ব্যবহার করা হয়। এ ঘটনায় RCBC কে $20,00,000 জরিমানা করেছে ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংক। জরিমানার ওই অর্থ তারা পরিশোধ করলেও বাংলাদেশকে তারা পাওনা অর্থ ফেরত দিতে রাজি হয়নি। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পাকিস্তানে সন্ত্রাস প্রতিরোধ আদালতে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অপর 30 জনকে 4-30 বছর মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রকে অহেতুক মিথ্যে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে মারার দায়ে এ দণ্ড প্রদান করা হয়। অপর 26 ব্যক্তিকে ওই একই মামলায় বেকসুর খালাস দেওয়া হয়েছে। 2017 এপ্রিল মাসে আব্দুল আলী খান বিশ্ববিদ্যালয়ের 23 বছর বয়সী সাংবাদিকতার ছাত্র মশাল খানকে ছাত্র জনতা মিলে হত্যা করেছিল। সোশ্যাল মিডিয়াতে ওই ছাত্র ধর্ম অবমাননা করেছিলেন বলে তাঁর বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল। গতকাল মঙ্গলবার পাকিস্তানের পাখতুনখোয়া প্রদেশে বিক্ষুব্ধ প্রতিবাদী দল চড়াও হয় একটি জঙ্গি গ্রুপের দপ্তরে। ওই জঙ্গি দলটি দক্ষিণ ওয়াজিরিস্তানের এক ইউনিভার্সিটি শিক্ষার্থীকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খাঁ অঞ্চলের শেখ ইউসুফ পল্লীর কম হলেও 2টি ভবনে বিক্ষুব্ধ প্রতিবাদীরা ওই চড়াও অভিযান চালায় এবং ওই 2টি ভবনে তালেবান জঙ্গিরা দখল করে রেখেছিল বলে খবরাখবরে প্রকাশ। ভবন দুটোয় আগুন লাগিয়ে দেওয়া হয় এবং এছাড়াও প্রতিবাদীরা বেশ কয়েকটি যানবাহনও জ্বালিয়ে দেয়। ওই সব জঙ্গিদেরই বলে ধারণা করা হচ্ছে ওই সব ভবন। ভবনের বাসিন্দা জঙ্গিরা কোনো মতে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বলে খবরে প্রকাশ। গতকাল
আর এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন ফারগাস ভালারিজ। আমি তাহিরা কিবরিয়া এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.